অমূলের প্রেরণা দামায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين, أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله,
الصلاة والسلام عليك يا رسول
الله, وعلى آلك وأصحابك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, وعلى آلك وصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমরা প্রতিনিয়ত এই দুরূদ শরীফের ফজিলত শুনে আসছি, আর এটা প্রতিনিয়ত বলা হয় উদ্দেশ্য এটাই, যখন বারবার আমার প্রতি কোনো বিষয়ে জানান দেওয়া হবে তখন আমাদের হৃদয়ের মাঝে সেটা গেঁথে যাবে আর সেটা যেন আমরা অভ্যস্ত হয়ে যাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন, এই ব্যক্তি মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। কত বড় সুসংবাদ! এবং বলা হয়েছে কিয়ামতের দিন যে দৈনিক 100 বার দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথে উঠাবে। প্রিয় ভাই, কত বড় অফার, কত বড় অফার, সুযোগ! কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না, আমরা অমনোযোগী হয়ে যাই। আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা প্রতিদিন 100 বার, বেশি সময় দরকার নাই, 5 মিনিট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 বার হয়ে গেছে, 5 মিনিট সময়ের প্রয়োজন। তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। অপরকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বসে আছেন তাকে উদ্বুদ্ধ করেন এই দুরূদ শরীফ পাঠের জন্য। হাদিসে পাকের মধ্যে এসেছে, সকল পেরেশানি থেকে মুক্তির উপায় হচ্ছে, আমল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এমন একটা আমল, যেই এবাদতটা, যেই আমলটা অন্য এবাদতকে মকবুল করায়। অর্থাৎ আমি যে নামাজ পড়ি, অন্যান্য তাসবিহ তাহলিল করি, ওই তাসবিহ তাহলিলগুলো, নামাজগুলো, তেলাওয়াতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় দুরূদে পাকের ওসিলায়। এটা কত পাওয়ারফুল এবাদত! এজন্য প্রিয় ভাই, আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা বয়ান শুনব, বয়ানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কারণ হাদিসে পাকে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তা আমরা যত বেশি আমল করব তত বেশি সওয়াব পাবো। আমরা নিয়ত করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দ্বীন অর্জনের জন্য, যা শুনবো তা আমল করে অপরের নিকট পৌঁছে দেওয়ার জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। হ্যাঁ, আপনি আমি যদি হাকিকাতে নামাজ আদায় করতে পারি, আমরাও সেই মহান প্রভু আল্লাহ তাআলার দিদার পাব জান্নাতে যাওয়ার পরে। জান্নাতে যাওয়ার অর্থাৎ মেরাজে গিয়ে আল্লাহর মাহবুব যেটা করে এসেছেন, যে দিদার পেয়ে এসেছেন, ওই দিদার পাওয়ার পর যে উপহার নিয়ে এসেছেন, ওই উপহার যদি আমরা গ্রহণ করি, সে অনুযায়ী আমল করি, তাহলে আমরা জান্নাতে যাব। এবং কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, আমরা তো জান্নাতের অনেক নিয়ামতের কথা শুনি, ঠিক না? এমন প্রবাহমান নদী রয়েছে, সেখানের ভবন এমন রয়েছে যে ভিতর থেকে বাহিরে যাবে, সেখানকার একটি ভবন হবে এতটুকু যার বিস্তীর্ণ পৃথিবীর সমান, হাদিসে পাকে বিভিন্ন বর্ণনা আসছে। সেখানে একটা গাছ যার বিস্তৃত হবে 500 বছর, একটি দ্রুত গতিশীল ঘোড়া যদি দৌড়ায়, সে যতটুকু পথ যেতে পারে, জান্নাতের এক একটি বৃক্ষ এত বিশাল হবে। কিন্তু প্রিয় ভাই, এই সব নিয়ামত আল্লাহ তাআলার কাছে নগণ্য, ছোট। সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার। ওই আল্লাহ তাআলার দিদার যে জান্নাতে যেতে পারবে, সে করতে পারবে। আর ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি এই মেরাজের তোহফা নামাজকে সংরক্ষণ করবে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, প্রত্যেক জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারীর উপর, মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। পুরুষ আমরা যারা আছি, আমাদের এই পুরুষদের মধ্যে নামাজ যেদিন থেকে ফরজ হয়, তারপর থেকে আর কখনো নামাজ নিষেধ নাই। আপনি যদি পাগল হয়ে যান, আমি যদি পাগল হয়ে যাই, তখন সেটা ভিন্ন। আমার জ্ঞান যতক্ষণ থাকবে, সুস্থ মস্তিষ্ক, আপনি অসুস্থ হয়ে আছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, অসুস্থ, বসতে পারছেন না, শুয়ে আছেন, ওই শোয়া অবস্থায় আপনার উপর নামাজ ইশারাতে আদায় করা ফরজ। আপনি সফররত আছেন, ওই সফররত অবস্থায় আপনি সফরকে সমাপ্ত করতে পারছেন না, নামাজ চলে যাচ্ছে, ওই বাহনের মধ্যেই আপনাকে নামাজ আদায় করা ফরজ। হ্যাঁ, আপনার অথরিটি আছে, ক্ষমতা আছে, আপনি বাহনকে থামাতে পারেন, এক্সকিউজ করলে, অনুরোধ করলে আপনার ওই বাহনকে থামিয়ে দেয়া সম্ভব। তখন আপনার উপর ফরজ হচ্ছে তাকে এক্সকিউজ করে বাহনকে থামিয়ে নামাজ আদায় করা। কথা কি বুঝতে পারছেন? কোনো কজ নাই। আপনি কাজ করছেন, বলেন যে আমি এমন কাজের মধ্যে আছি, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নেই যেই কাজের কারণে আপনার উপর থেকে নামাজ উড্ড হয়ে যাবে ফরজ। বরং সর্বপ্রথম হক হচ্ছে, অধিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজকে আদায় করা। মনে রাখবেন, যে ব্যক্তি জেনে বুঝে নামাজকে কাজা করবে, জেনে বুঝে এক ওয়াক্ত নামাজকে বর্জন করবে, সে হাজারো বছর জাহান্নামে থাকার অধিকারী হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না এবং কাজা আদায় করবে না, সে এই শাস্তির ভাগিদার হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণিত আছে, এক ব্যক্তি জঙ্গল দিয়ে যাচ্ছিল, শয়তানও তার পিছু দিল, সেই ব্যক্তি দিনভর এক ওয়াক্ত নামাজ আদায় করল না, এমনকি রাত হয়ে গেল, শয়তান তার নিকট থেকে পালাতে লাগলো। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে ওই শয়তানকে জিজ্ঞাসা করলো, তোমার পলায়নের কারণ কি? তখন শয়তান বলল, আমি জীবনে শুধু একবার আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করেছিলাম, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তিরস্কার করেছে, আর তুমি 5 ওয়াক্ত নামাজ বর্জন করে দিলে। আমার ভয় হয় যে কখন না তোমার উপর আল্লাহ তাআলার গজব নিপতিত হয় এবং আমিও তাতে ফেঁসে যাই, এজন্য আমি তোমার সঙ্গকে ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাই, আসলেই বাস্তবিকই নামাজ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ। বলা হয়েছে, আস-সালাতু ইমাদুদ্দিন, অর্থাৎ নামাজ হচ্ছে দিনের খুঁটি, বিল্ডিং এর খুঁটি এটা আছে, এই খুঁটিকে যদি কেউ ভেঙে ফেলে, সরিয়ে দেয়, যেমনই ভাবে এটা স্থির থাকবে না, এমনই ভাবে বলা হয়েছে অমুসলিমদের মাঝে আর মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে পার্থক্য হয় মুসলমান এবং অমুসলিমদের বাহ্যিক আমল। হাদিসে পাকের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন, আপনি কি নামাজ আদায় করেছেন কিনা। আল্লাহ তাআলা আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে দান করবেন। আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, এর বিনিময়ে দিবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা রহমান। কিন্তু কথা হচ্ছে আমরা নফলটা করি, ফরজটাকে ছেড়ে দেই। এটা আমাকে নিশ্চিত করতেই হবে। শুনুন, সুবহানাল্লাহ, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে কাউকে আল্লাহর অংশীদার বানাইও না, যদিও তোমাকে টুকরো টুকরো করে দেয়া হয় বা জ্বালিয়ে দেয়া হয়। ফরজ নামাজ জেনে বুঝে ছেড়ে দিও না, বর্জন করো না, কেননা যে জেনে শুনে নামাজকে বর্জন করে দেয় তার থেকে নিরাপত্তাকে উঠিয়ে নেওয়া হয়। এবং কখনো মদ পান করো না, কেননা এটি সকল মন্দের মূল। মদপান সকল মন্দের মূল রয়েছে, হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2720 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে আল্লাহ তাআলার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি গজব অবতরণ করবেন। আপনি আমি আল্লাহ তাআলা যদি গজব দেয়, আমরা কি মুক্তি পেতে পারি? কারো ক্ষমতা আছে? কোন সৃষ্টির কোন ক্ষমতা আছে? এই যে স্বাভাবিক ছোট্ট একটা ভাইরাস আল্লাহ সৃষ্টি ছেড়ে দিছে, সামান্য না, করো না, কেউ কিছু করো না, করার ক্ষমতা নাই, শান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন চাচ্ছেন আবার সেটাকে কমিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা আকল দিচ্ছেন। পৃথিবীর সকল শক্তি দেখেন তো, একটা সামান্য করোনা ভাইরাস যেটা চোখেও দেখি না, এটার এত ক্ষমতা, এত পাওয়ার, সারা পৃথিবীকে স্থির করে দিল। যদি কোনো দেশের কারণে, কোনো শক্তির কারণে, কোনো রাষ্ট্রের কারণে পুরো পৃথিবীতে অবরোধ করত, তাহলে সবাই মিলে তারা কি করত, মেরে ফেলতো না? যত পারমাণবিক বোমা আছে ওই দেশের মধ্যে ফালাইতো, ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ তাআলা কেমন ক্ষমতাধর, তিনি পুরো পৃথিবীবাসীকে স্তব্ধ করে দিয়েছেন। কারো কোনো কিছু ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, এই বাংলাদেশের প্রতি। সত্যি কথা, 360 আউলিয়ার পূর্ণভূমি, হাকিকতে এটা পূর্ণভূমি। এই 360 আউলিয়ার আল্লাহর ওলিদের সৎকায় বারবার এই কথাই বলি যে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি মসজিদ হচ্ছে আমাদের এই বাংলাদেশের মধ্যে, ঢাকার শহরের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মসজিদ। আর এখানে প্রতিনিয়ত আজান হচ্ছে, সূর্য উদিত হচ্ছে আজানের ধ্বনি শুনে, সূর্য অস্তমিত যাচ্ছে আজানের ধ্বনি শুনে। এবং হাদিসে পাকে আসছে যেখানে আজান হয় আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেয়। এটার বাস্তব প্রতিফলন আমরা দেখলাম যে সবাই, গবেষকরা বলেছে বাংলাদেশের অস্তিত্ব যেখানে পৃথিবীর সেরা সেরা দেশগুলো, ইউরোপের মতো দেশ, আমেরিকার মতো দেশ, যারা আধুনিক সকল কিছুকে ব্যবহার করছে, আর কোথায় আমরা, যেখানে হাসি দিলে 10-15 জন এমনি একসাথে মিলে থাকি আমরা, বাস্তব না? এই যে এখনো বাসের মধ্যে যায় একজনের শরীরের সাথে একজনের ঘাসা, যে এটা শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া এই বাংলাদেশের মানুষকে কোন প্রোটেস্ট দিয়ে বাঁচানো সম্ভব হয় নাই। আসলে হাকিকতে এটা হচ্ছে, এখানে যে আজান হয়, এখানে যে আল্লাহ তাআলাকে সেজদা করা হয়, আল্লাহ তাআলার দয়া রহমত অবতীর্ণ হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম হাদিসে কারিমা, সুবহানাল্লাহ, যে নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পদকে কমতি করল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ঘোষণা। আপনি সম্পদের বরকত চান, ভাই ব্যবসা করেন, ভাই সময় নাই গা, ভাই কাস্টমার এমন সময় আসে যখন নাকি মাগরিবের সময়টা হয়, বলি না আমরা? মনে রাখবেন, যে ব্যক্তি ব্যবসা করার কারণে ব্যবসার টেনশনের কারণে, ব্যবসার কারণে নামাজকে ছেড়ে দিল, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কারুনের সাথে রাখা হবে, যে রাষ্ট্র চালনার জন্য নামাজকে ছেড়ে দিল ফেরাউন, হামান, আবদুল্লাহ বিন ওবাই, অর্থাৎ বড় বড় কাফের, কেউ ব্যবসায়ী ছিল, কেউ রাষ্ট্র পরিচালনা করত, কেউ দেশ চালাতো, কেউ চাকরি করত, মন্ত্রী ছিল। কিয়ামতের দিন আপনি আমি যদি চাকরির কারণে, ব্যবসার কারণে, রাষ্ট্র চালানোর কারণে, কোনো কাজের কারণে নামাজকে ছেড়ে দিই, তাদের সাথে হাশর হবে। কিয়ামতের দিন তাকে আপনার আমাকে তাদের সাথে উঠানো হবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। অতএব কোনো কস নাই, কোনো কারণ নাই, যখন নামাজ হবে, আজান হবে, নামাজের সময় হবে, বাস একটাই কাজ, ফরজটাকে আদায় করা, ফরজটাকে আদায় করা। আপনি যেখানে থাকেন, আপনি হয়তোবা পোশাক আশাক ময়লা আবর্জনা পূর্ণ হয়ে গিয়েছে, হ্যাঁ, আপনি চেষ্টা করেন পরিচ্ছন্ন পোশাক পরে নামাজ আদায়ের জন্য, কিন্তু আপনি এমন জায়গাতে আছেন যেখানে আপনার পোশাকও নাই, কিন্তু নাপাক না, তখন আপনি সেটা কি করেন, সেখানে নামাজ পড়েন। আপনি কৃষক, মাঠের মধ্যে গিয়েছেন, সেখানে মুখে আজান দিলে সেই পর্যন্ত আজান, আজানের শব্দ যায় না, কিন্তু মাইকে আজানের কারণে আজানের শব্দ যায়। জামাত ওয়াজিব হচ্ছে তার জন্য, মুখে আজান দিলে যদি আজানের শব্দ যতটুকু পরিমাণ এরিয়াতে যাবে, ততটুকু এরিয়ার উপর, মুসলমানের উপর জামাতে এসে নামাজ আদায় করা ওয়াজিব, আদায় করতে হবে না তো গুনাহগার। কিন্তু এতটুকু গ্রামে চলে গিয়েছেন, চকের মধ্যে কাজ করছেন, আজান দিচ্ছে, আপনি হাতাইলের মধ্যে গামছা বিছিয়ে নামাজকে শুরু করে দেন, আপনি সফরে আছেন সেখানে নামাজকে শুরু করে দেন, আপনি ব্যবসা করছেন দোকানের মধ্যে, কারণ আল্লাহ তাবারক তাআলা তার মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে এই জমিনকে পবিত্র করে দিয়েছে। আপনি যেই জমিনের মধ্যে নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা তা কবুল করে নেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রসিদ্ধ মুফাসসির কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে নামাজি আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে না, নামাজের বরকতে মানুষের দুনিয়া বিপদ আপদ থেকে, মৃত্যুর সময় মন্দ মৃত্যু থেকে, কবরের পরীক্ষা ফেল হওয়া থেকে, হাশরের বিপদ থেকে আল্লাহ তাআলার অনুগ্রহে নিরাপত্তা দান করবেন। আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। কবরের আজাবের ব্যাপারে আসছে, প্রত্যেক ব্যক্তিকে, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, নেককার কিংবা বদকার, সবাইকে কবর এসে চাপ দেবে। বলা হয়েছে যে নেককার হবে তার চাপটা এমন হবে, সন্তানকে যেমন মা কোলের মধ্যে ধরে আবৃ আদর করতে থাকে, চাপ হবে ঠিকই, কিন্তু সেটা হবে ভালোবাসার আর মহাব্বতের। আর যে ব্যক্তি বেনামাজি হবে, বলা হয়েছে এমন চাপ হবে, চাপের কারণে একটি পাজরের হাড় আরেকটির ভিতর প্রবেশ করবে। প্রিয় ভাই, আমরা ভাবি কিভাবে হবে, এটা আমাদের আকলে নাই। আপনার আমার দেহটাকে কিভাবে সৃষ্টি করেছেন, এটা কি আপনার আমার আকলে আছে, আছে নাই? অতএব আমাদেরকে আত্মসমর্পণ করা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দয়ার যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই হুকুমকে আমাদের প্রত্যেকের পালন করা চাই। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত নামাজ আদায়ের আদেশ দিয়ে দ্বিতীয় পারার সূরা বাকারার 238 নম্বর আয়াতে ইরশাদ করেন, সজাগ দৃষ্টি রাখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি, আর দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরো ইরশাদ ফরমান, রব্বি জাআলনি মুকিমা সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকে, হে আমার রব, আমাকে পথ প্রদর্শন করো, আমাদের প্রার্থনাকে কবুল করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই নামাজের জন্য দোয়া করেছেন, কি বলেছেন, রব্বি জাআলনি মুকিমা সলাতি ওমিন দুর্রিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকেও, হে আমাদের রব এবং আমার প্রার্থনাকে কবুল করে নাও। তিনি নিজের জন্য দোয়া করেছেন এবং তার পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছেন, এজন্য আমাদেরও এটাই হওয়া চাই যে আমরা নিজেরা নামাজ পড়ব, আমার ছেলে মেয়েকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করব। আমরা অনেক সময় দেখা যায় আমার ছেলেকে মেয়েকে ছোট ফজরের সময় উঠাই না, বলি ও বাচ্চা ঘুমায় থাক। না, যখন 7 কি 8 বছর হয়ে যাবে তখন থেকে এই ছেলে মেয়েকে আপনি অভ্যস্ত করেন, চেষ্টা করেন, শুরু করে দেন তাকে প্র্যাকটিস করানো নামাজের জন্য, ডাকতে থাকেন। কারণ তার উপর যখন 11 বছর কিংবা 12 বছর কমবেশ যখন তার উপর নামাজ ফরজ হবে, তখন যদি অলসতার শিকার হয় এই জন্য আপনি গুনাহগার হবেন। কারণ আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে, ছেলে মেয়েকে নামাজি বানানো, নামাজের প্রতি তাগিদ দেওয়া, তাকে অত্যাবশ্যক করা। এই জন্য ছোট্ট সময় থেকে তাদেরকে অভ্যস্ত করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আপনি ভাবিয়েন না আপনার সন্তান শুকিয়ে যাবে, এজন্য রোজা রাখাই না। আমরা অনেকে বলি আরে শুকিয়ে যাবে, নামাজ পড়াই না, আরে কষ্ট হচ্ছে। আরে প্রিয় ভাই, আপনাকে তো আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, আপনাকে আমাকে সৃষ্টিকারী মালিক কে? আপনার সন্তান আমার সন্তান আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো তার দয়া নাই আপনার দয়া? যে গ্রামের একটা ভাষা আছে না, কয় আপন শাশুড়ি সালাম পায় না, চাচি শাশুড়ি পীড়া পায়। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলা বিধান দিল, আল্লাহ তাআলার চেয়ে বেশি মহব্বত আমার হয়ে গেছে আমার সন্তানের প্রতি। আরে ভাই, আপনার প্রতি কি আপনার মহব্বত আছে কিনা সেটা দেখেন। আপনি কি আপনাকে বাঁচাতে পারেন? পারেন আপনাকে বাঁচাতে? এখন যদি জ্বর চলে আসে আপনি বাঁচাতে পারবেন? মাথা ব্যথা শুরু হলে? কিছু করার নেই, শুধু আমরা বাহ্যিক ভাবে চেষ্টা করি। এর হাকিকতে শিফা দেনে ওয়ালা মালিক কে? তিনি ইচ্ছে করলে আমাকে দিবেন, তিনি ইচ্ছে করলে আমাকে বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রজন্মকে, ছেলেদেরকে বিশেষত আমি বলবো, ছোট ছোট ছেলেদেরকেও আপনারা মসজিদে নিয়ে আসেন। হ্যাঁ, এরকম অপ্রাপ্ত বয়স্ক ছোট ছেলে মেয়ে যারা অবুজ, চিল্লা আওয়াজ শুরু করে দেয় বেশি রকম, কিংবা নাপাক করে দিবে মসজিদকে, প্রস্রাব করে দিবে, হ্যাঁ ওই রকম বয়সের না, যারা বুঝের আছে না, একটু বয়স হলে 6 বছর 7 বছর হয়ে গেলে কি তারা বুঝের হয়ে যায়, তখন সে নাপাক করে না কিন্তু আওয়াজ করতে পারে। আওয়াজ করলেও কোনো সমস্যা নেই, কথা বলতে পারে নামাজের সময়, এতে সমস্যা নেই। নামাজের সামনে দিয়ে হয়তো বা সে দৌড় দিবে, কারণ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের গুনাহ নাই, তাদের কি নাই? গুনাহ নাই। আপনি তাকে নিয়ে আসবেন, আপনি তাকে আনলে এই জেনারেশন তৈরি হবে, জেনারেশন তৈরি হবে, সে নামাজের প্রতি আকৃষ্ট হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা চেষ্টা করব নামাজের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আপনার স্ত্রীকে, আপনার মাকে, বোনকে, তাদেরকেও চেষ্টা করেন নামাজি বানানোর জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আবার অনেকে নামাজ পড়তে আসি কিন্তু খুব আমাদের তাড়া থাকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য। হাদিসে পাকের মধ্যে এসেছে যে মুমিন ব্যক্তির জন্য মসজিদ হচ্ছে তেমন যেমন মাছের জন্য পানি, পানির মধ্যে মাছ যেমন, আর মুমিনের জন্য মসজিদ। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ মাছ তাকে যদি ডাঙ্গায় উঠান, শুকনায় উঠান, তাহলে সে কি করবে? ধরপড় করতে থাকবে। ঠিক অনুরূপ মুমিন ব্যক্তি মসজিদের বাহিরে গেলে এমন করবে, আর ভিতরে আসলে ঠান্ডা হবে। আর মুনাফিক হচ্ছে মসজিদের ভিতর এমন যেমনই ভাবে ডাঙ্গার মধ্যে মাছ যেমন। অর্থাৎ মুনাফিক যখন মসজিদে আসে তখন সে অস্থির হয়ে যায় কতক্ষণে মসজিদ থেকে বের হব। এখন আপনি নিজেকে এবার ওজন দেন, আপনার হাল মুমিনের মতো না মুনাফিকের মতো? আমি আমাকে এবার বিচার করি, মসজিদে আসলে আমার মন স্থির হয় না অস্থির হয়? যদি স্থির হয় তাহলে বুঝবো আমি মুমিনের কাতারে উঠতে যাচ্ছি, আর যদি অস্থির হয় তাহলে বোঝা যাবে আমি সেখানে আছি, আমাকে সেখান থেকে বের হয়ে মুমিনের কাতারে আসতে হবে। প্রিয় ভাই, আমরা যেন চেষ্টা করি, বিশেষত আমরা জুমার নামাজের সময় অনেকে তাড়াহুড়া করি, ফরজ পড়ে অনেকে দৌড় দিই, অনেকে এই কাজ করি না। এক আলিম সাহেব একটা ঘটনা বর্ণনা করছে, সুন্দর ঘটনা। এক লোক মান্নত করছে, হে আল্লাহ আমার যদি এই কামটা পূর্ণ হয়ে যায় আমি শয়তান রে 10 টাকা দিব। কারে দিব? শয়তান রে। মনে রাখবেন, সব মান্নত করলেই কিন্তু মান্নত পূরণ করতে হয় না, এটা মনে রাখবেন। শরীয়তের কিছু বিধান আছে, মান্নত করলেও সেটার লিমিট থাকতে হবে শরীয়তের। কিন্তু ওই ব্যক্তি যখন নাকি এ নিয়ত করছে, করার পর কাজ তো হয়ে গেছে। ওই যে প্রবাদ আছে না, ঝড়ে বগমরে ফকিরের কেরামতি বাড়ে। অনেক সময় অনেক কাজ হয়ে যায়, হয়ে যাওয়ার পর এখন সে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর আমি তো মান্নত করছি, শয়তান আমি 10 টাকা দিব, শয়তান তো আমি খুঁজে পাই না, শয়তান বামু কই? হুজুর অত বিপদে পড়ছে, সে হইলে এলাকার আবার মোটামুটি যুবক ছেলে, আমি চিন্তা করছে আমি যদি এটা সমাধান না দেই তাইলে কিন্তু আবার সমস্যাও ঘটতে পারে, কি করা যায়? হুজুর তখন সমাধান দিল, জুমার দিন তুমি এক কাজ করবা, তুমি গেদের সামনে বসে থাকবে, এখানে জায়গার সবার শেষে আসে আবার সবার আগে যায়, এরে তুমি 10 টাকা দিয়ে দিবা, তোমার মান্নত পূর্ণ হয়ে যাবো। গা ঠিক আছে হুজুর, জুমার দিন এক বৈশা রেসে গেটের সামনে, যে মাতবর সাহ একের সবাই যখন হুজুরে আরবি খুতবা পড়াও একের শেষ করে লাইছে, এই সবাই ফাঁক করে দিয়ে একের সামনে আগে বসে সবার শেষ, হুজুর সালাম ফেলে মুনাজাত দিতে না দিতে ফাঁক করে আবার যেতেছে গা। ওই ছেলে রাখছে মাতবর সাহ একটু খারাপ দাঁড়াইছে, আমি 10 টাকা বাইর করে দিছি, ওই কী রে ঘটনা কি, তুই আমার 10 টাকা দিলি কেন? কয় মাতবর সাহেব এটা কোন যাইব না, কয় না তোর কই তুই গুলো, মাতবর সাহেব আমি তো মান্নত করছিলাম যদি আমার এই কাজটা হয় তাহলে আমি শয়তান রে 10 টাকা দিব, তা আমার হুজুর কইছে যে সবার শেষে আহে আগে যায় হেরে 10 টাকা দিতে, কারণ শয়তানে হেরে সবার শেষে আনে আর সবার আগে বের করে দেয়, তার মানে সে হলো শয়তানের প্রতিনিধি, এর কাছে দিলে আদায় হয়ে যাবো। তখন মাতবর সাহেব বুঝে লেছে ঘটনা কি, এরপরের থেকে সে ঠিক হয়ে গেছে। তা আমরা যেন শয়তানের প্রতিনিধি না হই, আমরা যেন ঠিক মতো, প্রিয় ভাই দেখেন সত্যি কথা, আমরা অযথা, একেবারে অযথা শুধু শুধু সময়কে ওয়াস্ট করে বসে বসে, ঠিক না? আপনি কয় ঘন্টা সময় আপনার জন্য কাজ করেন বলেন তো, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কয় ঘন্টা করেন? ফ্যামিলিকে কয় ঘন্টা সময় দেন? এখন সময় দিয়ে আমরা বেশি হলো মোবাইল দেয়, ঠিক না? ইয়াং জেনারেশন তো মেজরিটি, বয়স্ক বাবারাও একটু কম, হেরা আবার টেলিভিশন ইত্যাদি, সবাই না, আমি মেজরিটির কথা বলতেছি, বাস্তব কিনা ভাই, এটাকে আপনি একটু কম সময় দেন, একটু আল্লাহ তাআলার এবাদতে মশগুল হন, ফ্যামিলিকে একটু সময় দেন, মোবাইল টেলিভিশন বন্ধ করে দিয়ে কিছু সময় মায়ের সাথে বসে গল্প করেন, মাকে জিজ্ঞাসা করেন মা আপনি ছোট সময় কি করছেন, ঘটনা শুনেন তাদের কাছ থেকে, মন খুশি হবে। মনে রাখবেন, আমরা অনেকে মনে করি মাকে একটু ভালো খাবার দিয়ে দিলে, ভালো পোশাক পরে দিলে আমি মায়ের অধিকার পূর্ণ করে দিলাম, না ভাই, এই সময়টা অনেক কঠিন একটা সময়, যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, নিঃসঙ্গ হয়ে যায়, কেউ তাকে সঙ্গ দিতে চায় না, আপনি যদি আপনার মার সাথে একটা ঘন্টা বসে কথা বলেন দেখবেন আপনার মা কত খুশি হয়ে গেছে, সত্যি কথা। এই সময়টা আপনারও আসবে একদিন যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয়, আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে যেমন আচরণ করবেন ঠিক তেমন আচরণ হবে আপনার সাথে। আপনি মসজিদে আসছেন একটু সময় দেন, বসে থাকেন একটু, বসে আল্লাহ তাআলা জিকির করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা এর ওসিলাতে কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমুলের প্রেরণা দামায় ইলাহি গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া।